ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে, বাংলাদেশ নেপালকে বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, সে সম্পর্কে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
অবরোধের কারণে বিপর্যস্ত নেপাল জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী আমদানি করলে তা নিজ দেশে নেওয়ার জন্য চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
রয়েছে কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক খুনের ঘটনায় যুক্ত জঙ্গির খোঁজ এখন চলছে কলকাতায়।
জলবায়ু শীর্ষ সম্মেলন সম্পর্কে ডক্টর গোলাম রাব্বানির সাক্ষাৎকার।
বাংলাদেশ আশা করে এলডিসি কান্ট্রির পক্ষ থেকে যে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে যেন এগ্রিমেন্টটা সাইন হয়।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। আজ প্যারিস জলবায়ু শীর্ষ সম্মেলনের বৈঠকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক উদ্যোগে যুক্তরাষ্ট্রের 73টি ব্যবসা প্রতিষ্ঠানের সমর্থন প্রদানের দায়বদ্ধতার কথা ঘোষণা করা হয়েছে। দায়বদ্ধতার ওই লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে গ্যাস উদ্গীরণ 50% মাত্রা পর্যন্ত হ্রাস করা, আর সেই সঙ্গে রয়েছে পানির ব্যবহার 80% পর্যন্ত কমিয়ে ফেলা এবং শতভাগই নবায়নযোগ্য জ্বালানি ক্রয়ের কথা। মঙ্গলবারই ফ্রান্সের তরফে পরবর্তী 4 বছরে নবায়নযোগ্য জ্বালানি সূত্র উদ্ভাবন এবং খনিজ জ্বালানির বদলি নিয়ে আসা বাবদে আফ্রিকি দেশগুলোকে $201 কোটি প্রদানের কথা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত ছোট ছোট কয়েকটি দ্বীপ ও রাষ্ট্রের সঙ্গে একত্রে শীর্ষ বৈঠকে মিলিত হন। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগদানকারী বেশ অনেক কটি দেশের রাষ্ট্রপ্রধানেরা বনায়ন ও বন সুরক্ষা অভিমুখী উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, পরিস্থিতির আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে এ শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত সূচক পদক্ষেপ গৃহীত হতে হবে অবশ্যই। প্যারিস সামিট নিয়ে বিশ্ব সংবাদের পর একটি সাক্ষাৎকার রয়েছে। রাশিয়ার জঙ্গি জেট বিমান তুরস্কের আঘাতে ভূপাতিত হওয়ায় যে টানটান উত্তেজনা পরিস্থিতির উদ্ভব ঘটে, তারই সপ্তাহখানেক বাদে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা এখন দেশ দুটির মধ্যেকার পরস্পর বিরোধী মনোভাবে হ্রাস টানার আহ্বান জানিয়েছেন এবং সিরিয়া সংঘাতে এককাট্টা অবস্থা কায়েমের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সবারই অভিন্ন শত্রু ওই আইসিল এবং ওই হুমকি পানেই যেন নজর যায় সিরিয়ায় একটা কিছু রাজনৈতিক নিষ্পত্তি হোক, সেটাই আমি নিশ্চিত করতে চাই। জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলতে থাকা অবস্থায় পৃথক আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে কথাবার্তার পর প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্য করেন। তুরস্কের আঘাতে রাশিয়ার ওই জেট জঙ্গি বিমান SU-24 ভূপাতিত হবার 1 সপ্তাহ পর আজ মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের এ আলোচনা হল। তুরস্ক বলে বিমানটি তার আকাশসীমার ভেতরে ঢুকেছিল। রাশিয়া জোর দিয়ে বলেই চলেছে জেট বিমানটি তুরস্কের আকাশসীমায় ঢোকেনি এবং প্রতিরক্ষাস্বরূপ তারা আঙ্কারার বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে। প্যারিসে ওবামা যুক্তরাষ্ট্রের মিত্রের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পূর্ববর্তী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আজকের দিনটিকে বিশ্ব এইডস দিবস রূপে চিহ্নিত করছে। আজ মঙ্গলবারের দিনটিতে বিশ্বে এইডস সংক্রমণ নিয়ে জীবন অতিবাহিত করছেন যারা, তাদের সকলের জন্য যথোপযুক্ত অ্যান্টাই রেট্রোভাইরাল এইডস চিকিৎসা সম্প্রসারিত করার উপর গুরুত্ব আরোপ করছেন। জাতিসংঘের ওই স্বাস্থ্য সংস্থা বলছে, এই যে ভাইরাসের কারণে এইডস সংক্রমণ হয়, সেই HIV সংক্রমিত জীবন অতিবাহিত করছেন যে 3 কোটি 70 লক্ষ মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি 60 লক্ষেরই চিকিৎসা চলছে বর্তমানে যে সংযুক্তি বা মিশ্রণ ওষুধির প্রক্রিয়ায়। এক প্রজন্মকালের আওতাতে এইডস মহামারী নির্মূল করবার বৈশ্বিক পন্থা সেটাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রসঙ্গে যেসব গবেষণা সমীক্ষার উল্লেখ করেছে তাতে দেখা গিয়েছে এ ভাইরাস সংক্রমণের অব্যবহিত পরেই যারা এই প্রক্রিয়া এখতিয়ার করে চিকিৎসা শুরু করেছেন তাদের কাছ থেকে অন্য আর কারো সংক্রমিত হওয়ার আশঙ্কাও এতে যেমন হ্রাস পেয়েছে, তেমনি তাঁরা নিজেরাও অনেকখানি সুস্থতর জীবন অতিবাহিত করতে সক্ষম হচ্ছেন। বলা হচ্ছে এই অ্যান্টাই রেট্রোভাইরাল পদ্ধতির চিকিৎসায় এইডস সম্পর্কিত মৃত্যুর সংখ্যা 2 কোটি 10 লক্ষ মাত্রায় কমে যেতে পারবে এবং 2030 সাল নাগাদ নতুন সংক্রমণ এই 2 কোটি 80 লক্ষ মাত্রায় হ্রাস পাবে। বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতার রিপোর্ট এবং জন হপকিন্স ইউনিভার্সিটির চিকিৎসক ডক্টর নকিবুদ্দিনের সাক্ষাৎকার রয়েছে, বিশ্ব সংবাদের পর শুনবেন নিশ্চয়ই।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তির জন্য বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে, জানাচ্ছেন আমির খসরু তার রিপোর্টে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে চুক্তির জন্য বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। ধর্মীয় উস্কানি বন্ধ করা, রাজনৈতিক অস্থিরতা সহ এ জাতীয় বিষয় প্রতিহত করা এবং নারীর প্রতি হয়রানি বন্ধ করার লক্ষ্যেই সরকার ওই চুক্তিতে আগ্রহী বলে কর্তৃপক্ষীয় ভাবে বলা হয়েছে। ইতিমধ্যে ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে একটি চিঠিও পাঠিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন। ওই চিঠিতে আলোচনায় বসার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত 18 নভেম্বর নিরাপত্তা সহ জাতীয় স্বার্থের কারণ দেখিয়ে সামাজিক যোগাযোগের 4টি মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়। এখনো পর্যন্ত ওই অবস্থা বহাল রয়েছে। সরকার বলছে নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন ততদিন এই বন্ধ অবস্থা বহাল থাকবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকার জ্বালানি তেল সংকট বিপর্যস্ত নেপালকে সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেবে, জানাচ্ছেন আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
2 মাসেরও বেশি সময় ধরে চলা ভারতীয় অবরোধের কারণে বিপর্যস্ত নেপাল জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী আমদানি করলে তা নিজ দেশে নেওয়ার জন্য চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরকেও আমদানিকৃত পণ্য নেওয়ার জন্য ব্যবহারের সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নেপালকে ওই ট্রানজিট সুবিধা দেওয়ার কথা ইতিমধ্যে অবহিত করা হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। নেপাল আগেই বাংলাদেশ থেকে বিমানের জ্বালানি নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল। উল্লেখ্য, নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারের জন্য নেপালকে সুযোগ দেওয়া হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক খুনের ঘটনায় সংশ্লিষ্ট জঙ্গির খোঁজ করা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, জানাচ্ছেন কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায়।
রংপুরে গত 3রা অক্টোবর জাপানি নাগরিক কোনিও হস্তি খুনের ঘটনায় যুক্ত 2 জঙ্গি কলকাতায় গাঢাকা দিয়ে রয়েছে। ঢাকার কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী কলকাতা শহরের বন্দর ও বিমানবন্দর সংলগ্ন কয়েকটি এলাকায় হানা দেয়। ঢাকার দেওয়া তথ্যের সঙ্গে মিলছে এহেন এক সন্দেহভাজনকে বিমানবন্দরের 2.5 নম্বর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ব্যক্তি বিদেশি খুনের ঘটনার সঙ্গে যুক্ত ঢাকা বর্ণিত এবিটির কুখ্যাত জঙ্গি বড় ভাই কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা, এমনই খবর মিলেছে রাজ্য গোয়েন্দা দপ্তর সূত্রে। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুর্কিনা ফাসোর সাবেক প্রধানমন্ত্রী রোখ মার্ক ক্রিশ্চিয়ান কবোরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। মোট ভোটের অর্ধেকই পেয়েছেন তিনি এবং এভাবেই পশ্চিম আফ্রিকি দেশটির নতুন প্রেসিডেন্ট হলেন তিনি, কয়েক দশকের ভেতর এই প্রথম। নির্বাচন বিভাগীয় কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 53% বেশি। এ নির্বাচনের জন্য নিবন্ধীকৃত ভোটার ছিল 50 লক্ষ, প্রার্থী ছিলেন 14 জন। ভোট হবার কথা ছিল অক্টোবরে, কিন্তু স্বল্প সময়ের জন্য ব্যর্থ সামরিক এক অভ্যুত্থানের কারণে ভোট বিলম্বিত হয়। ইন্দোনেশিয়ার সন্ধানকর্মীরা জানাচ্ছেন এয়ার এশিয়ার যে জেট যাত্রী বিমানটি গেল ডিসেম্বরে জাভা সাগরবক্ষে বিধ্বস্ত হয়েছিল, সেটা ঘটেছিল ত্রুটিযুক্ত যান্ত্রিক কারণে। ওই ত্রুটির কারণে বৈমানিকেরা বাধ্য হয়েই যাই করেন, তারই ফলদায়ে শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF বলছে বৈশ্বিক বিদেশি মুদ্রার তালিকায় চীনের ইউয়ান মুদ্রাকে সামিল করার পেছনে অন্যতম প্রধান একটি কারণ এই ছিল যে ওভাবেই চীনের মুদ্রা এবং তার অর্থক্ষেত্রটির সংস্কারে প্রণোদনা যোগানো। কিন্তু এখন IMF ওই ঘোষণায় ইতিমধ্যেই জিজ্ঞাসা দেখা দিচ্ছে, বেজিং ওই সংস্কারের ব্যাপারে সত্যি কতখানি দায়বদ্ধ। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি কমিয়ে পৃথিবীকে রক্ষা করতে প্যারিসে জড়ো হওয়া বিশ্ব নেতৃবৃন্দের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। 30 নভেম্বর সোমবার প্যারিসে শুরু হওয়া এই জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তাগিদ দেন। সম্মেলনের নানা দিক নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন প্যারিসে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানির সঙ্গে। আসুন শোনা যাক।
গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে দায়ী যে বিষয়টি, সেই কার্বন নিঃসরণের মাত্রা ঠিক করতে উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের মতভেদের কারণেই যে কিয়োতো প্রোটোকল থেকে শুরু করে 6 বছর আগের কোপেনহেগেন জলবায়ু সম্মেলন পর্যন্ত এই কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জন করা কঠিন হয়েছে, সে কথাটি স্পষ্টই ফুটে উঠেছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্যে। তিনি বলেছেন গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে 180টি দেশ যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিশ্ব উষ্ণায়ন কমানোর পথে কার্যকর হলেও তা যথেষ্ট নয়। তিনি তা আর কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাজে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
The time for brinksmanship is over. Let us build a durable climate regime with a clear
তিনি বলেছেন এখন কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য যা করণীয় তাই করতে বিশ্বের সকল দেশকে একত্রিত হয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং একটি চুক্তি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কোপেনহেগেনের COP20 $100 বিলিয়ন একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছিল যা থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়া হবে এই কথা বলা হয়েছিল, কিন্তু ওই তহবিলে উন্নত বিশ্বের কারা কী পরিমাণ অর্থ দেবে এবং তা বিতরণের পদ্ধতি কী, ঝুলে থাকা সেই সমস্যা প্যারিসের সমাধান হবে কিনা সে বিষয়েও সকলের মনে প্রশ্ন রয়েছে। একই প্রশ্ন করলেন ডক্টর গোলাম রব্বানি নিজেও। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে কোন দেশ কতটুকু ভূমিকা রাখবে সে প্রশ্ন। উন্নত দেশগুলো সবার সমান ভূমিকা চাইলেও উন্নয়নশীল বিশ্বের তাতে আপত্তি রয়েছে। তাদের দাবি শিল্পোন্নত দেশগুলো যথেচ্ছ কার্বন নিঃসরণ ঘটিয়েছে যার ফলে তাদেরকে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে আর তাই উন্নত বিশ্বকেই ছাড় দিতে হবে। এই চ্যালেঞ্জগুলো নিয়েই প্যারিসে COP21 এক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে 147টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সন্ত্রাসী হামলার কারণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলন শুরুর দিনই বর্তমানে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন তাদের দায়িত্বশীল হওয়ার কথা। কার্বন নির্গমনে বিশ্বের এখন দ্বিতীয় অবস্থানে থাকা দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু সংকট সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের দায় স্বীকার করেছেন এবং সমস্যার সমাধানে দায়িত্ব নেওয়ার কথাও
বলেছেন।
নিজেরা দায়িত্ব গ্রহণ করে অন্যদেরকে সঙ্গে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে আমরা আগ্রহী এই প্রতিশ্রুতি দিচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে তবে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। ডক্টর গোলাম রব্বানি সম্মেলনে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সে বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত একটি দেশ সে কথা তুলে ধরা হয়েছে এবং তাদেরকে সহায়তার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অফিসিয়াল প্রোগ্রামের আজকে দ্বিতীয় দিন এবং এ পর্যন্ত যেটা হয়েছে গতকাল মোটামুটি 147 হেডস অফ দি স্টেটস এর স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ইট ওয়াজ ভেরি ব্রিফ স্টেটমেন্ট বা সবাই চেষ্টা করেছে যে পলিটিক্যাল গাইডেন্স দেওয়ার জন্য যাতে নেগোসিয়েশন ঠিকমতো ভাবে চলে এবং বাই 4th of December আমরা একটা ড্রাফট টেক্সট
বাংলাদেশ দলের বাংলাদেশ প্রতিনিধি দলের আমরা জানি পরিবেশ মন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসেছেন, তো আমাদের প্রতিনিধিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে কে করেছেন এবং কি বলেছেন?
আপনি জানেন যে এখানে যেহেতু গতকাল হাই লেভেল সেগমেন্ট ছিল ওখানে প্রথমত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথবা ভাইস প্রেসিডেন্ট ছাড়া ওখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে ওপেনিং সেরিমনি হয়েছে এবং গতকাল ক্লাইমেট ভালনারেবল ফোরাম হয়েছে, যেখানে মন্ত্রী মহোদয় এবং সেক্রেটারি এবং অন্যরা কথা বলেছেন এবং তারা চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে ভালনারেবল কন্ডিশন আছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতির বিষয় আছে এবং তারা যে কন্টিনিউয়াসলি এক্সপোজড হয়ে আছে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাস্টারের কারণে, সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এট দি সেম টাইম যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ হচ্ছে G77 চায়নার একটি মেম্বার কান্ট্রি এবং এলডিসি কান্ট্রি হিসেবে সেখানে তারা গ্রুপ হিসেবে তারা ভয়েস তুলে ধরে।
বলা হয়েছে যে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে এবং এই কার্বন নিঃসরণের জন্য উন্নত বিশ্ব শিল্পোন্নত বিশ্বগুলো দায়ী, যার সবচেয়ে ভয়াবহ পরিণতি বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো ভোগ করছে এবং ভবিষ্যতে ভোগ করবে, এবং যার ফলশ্রুতিতে আগামী 2-3 দশক পরে বাংলাদেশের একটি অংশ যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে তলিয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আপনারা কতটুকু এই বিশ্ব জলবায়ু ফোরামে তুলে ধরতে পেরেছেন বাংলাদেশের বিষয়টি?
তো আমরা যেটা চেষ্টা করি বাংলাদেশ থেকে যে টেকনিক্যাল স্টাডিজ আছে, বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স আছে, অ্যাডাপ্টেশন প্র্যাকটিস আছে, মিটিগেশন প্র্যাকটিস আছে যেটা সাকসেসফুল, এবং এই ভালনারেবিলিটি, তো সবকিছু নিয়ে আমরা মোটামুটি চেষ্টা করি এই টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরার জন্য। কাজে বাংলাদেশ আশা করে এলডিসি কান্ট্রির পক্ষ থেকে যে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে যেন এগ্রিমেন্টটা সাইন হয়।
ডক্টর গোলাম রব্বানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে আপনি জলবায়ু সম্মেলনের এ পর্যন্ত যা হয়েছে সবকিছু জানিয়ে দিলেন, এই জন্য
থ্যাংক ইউ ভেরি মাচ।
বাংলাদেশে 2030 সাল নাগাদ এইডস সংক্রমণের পরিসমাপ্তি টানা সম্ভব বলে জানিয়েছেন ইউএন এইডস এর কান্ট্রি ডিরেক্টর লিও ক্যানি। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক বিবৃতিতে ইউকেনি আরো বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি এবং এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য মোতাবেক 1998 সাল থেকে 2015-এর 1 ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি সংক্রামিত 4,143 জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 658 জনের। এ প্রসঙ্গে এইচআইভি এইডস নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংগঠন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার ভয়েস অফ আমেরিকাকে বলেন, তার সংগঠন সরকার এবং অপর 2টি বেসরকারি প্রতিষ্ঠান মুক্ত আকাশ বাংলাদেশ ও কনফিডেন্সিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশনের 20টি কেন্দ্রে এইচআইভি শনাক্ত করার পরীক্ষা এবং সংক্রামিতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে।
পারিবারিক কাউন্সিলিং করা হয় এবং তাদের সামাজিক রোগের সমস্যা অথবা সম্মুখীন করার জন্য অন্যদের সামাজিক ভাবে কিছু কার্যক্রম রয়েছে পরিচালনা করা হয়।
এছাড়াও এ সকল কেন্দ্রে সংক্রামিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সারা বিশ্বে এইডস অন্যতম প্রধান প্রাণঘাতী একটি রোগ। এক হিসেব অনুযায়ী 3.5 কোটির বেশি মানুষ এই রোগ নিয়ে বেঁচে আছেন। বাংলাদেশেও এই রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষক মোহাম্মদ নাকিবউদ্দিনের সাথে কথা বলেছেন আহসানুল হক।
দক্ষিণ আফ্রিকাতে বলা হয় যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক এইডস রোগী দক্ষিণ আফ্রিকায়, আর দ্বিতীয় সর্বোচ্চ যেই এইডস রোগের প্রাদুর্ভাব যেই দেশে আমরা লক্ষ্য করি সেটি কিন্তু বাংলাদেশের সাথে, তাদের বিশাল সীমান্ত রয়েছে ভারত।
আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে 3 দিক দিয়ে আমাদের সীমান্ত রয়েছে ভারতের সাথে। ভারতের সাথে যোগাযোগ বাড়ছে, কমছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে এবং ট্রাক ড্রাইভাররা আসছেন ভারত থেকে, এখান থেকে যাচ্ছে, পরিবহন শ্রমিকরা আসছেন যাচ্ছেন, তো এটাতে যোগাযোগ অনেক বেড়েছে এবং ভারত দ্বিতীয় সর্বোচ্চ এইডস আক্রান্ত দেশ সারা পৃথিবীতে। তো 2-2-4 মিলালে কী হয় যে আমরাও ভয়াবহ রিস্কের মধ্যে আছি, এবং কিংবা আমাদের হয়তো সঠিক গবেষণা করলে দেখা যাবে যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এইচআইভি এইডস ভালো রকমভাবে ছড়িয়ে পড়েছে।
এখন খুব সংক্ষেপে জানতে চাই যে এইডস কীভাবে ছড়ায় এবং এটা মোকাবিলা করবার বা সতর্কতা অবলম্বন করবার উপায়টা কী?
প্রথমেই যেটা বলা হয় এইচআইভি এইডস সম্পর্কে সেটা হলো যে অনিয়ন্ত্রিত যৌন অভ্যাস, এতে এইডস ছড়ায়। পাশাপাশি প্রিভেনশনগুলো বলে দিই, সেজন্য কন্ডোম ব্যবহারের কথা খুব বলা হয়, সারা পৃথিবীতে এটার ব্যবহারের কথা বলা হয়। এছাড়া যারা নিডলস শেয়ার করেন, যারা মাদকাসক্ত এবং সুঁই দিয়ে যারা নিডল শেয়ার করেন, সেভাবেও ছড়ায় এটা। রক্ত, আপনার আপনার এইচআইভি আক্রান্ত রক্ত যদি আরেকজন সুস্থ লোকের মধ্যে চলে যায়, এর মধ্যেও এটা ছড়াতে পারে। তবে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, যে যেমন চোখের পানি, তারপর স্যালাইভা, এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণ করা যায়নি যে আপনাকে যদি কেউ থুতু মারে তাহলে একজন এইডস আক্রান্ত রোগী থুতু দিলে সেখান থেকে এইডস ছড়াবে, এরকম কিছু জানা যায়নি। তবে মূলত এই যেগুলো বললাম এভাবেই এইডস ছড়ায়।
এইডস রোগীদেরকেও আমরা সামাজিকভাবে এমন একটা স্টিগমা, তাদের ওপরে একটা কলঙ্ক লেপন করি, যেই কারণে অনেকে এইডস হলেও সেটা বলতে চান না, অথবা এইডস টেস্ট করাতেও চান না। অনেকে হয়তো মনে করছেন যে তার হয়তো এইডস হয়ে থাকতে পারে, যেটি এই দেশে অনেকে টেস্ট করছেন, যত বেশি টেস্ট হচ্ছে তত বেশি লোকের এইডস ধরা পড়ছে। কিন্তু আমাদের দেশে তো অনেকে যারা নাকি জানেন যে তাদের হয়তো এইডস থাকতে পারে, কিন্তু তারা টেস্ট পর্যন্ত করতে চান না, কারণ সমাজের একটা ভয় আছে। তো এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন?
শতকরা 100% আছে, এবং আমি মনে করি এটা খুব সুন্দর প্রসঙ্গ। সরকারের, বেসরকারি সংস্থা যারা রয়েছেন, ব্যক্তি বিশেষের, প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে এই আমাদের এই ট্যাবু থেকে বেরিয়ে আসার জন্য। আমরা যে কেউ এইচআইভি এইডস হলেই যে তাকে আমরা দূর দূর করি, ছিছি করি, সেটা যেন আমাদের মধ্যে না হয়। রোগ হয়েছে, রোগের এখন চিকিৎসাও রয়েছে, এইডস সম্পূর্ণ ভালো হয় এরকম কিছু ওষুধ এখনও আবিষ্কার হয়নি, কিন্তু ওষুধ খেয়ে আপনার জীবনকে ভালোভাবে চলাফেরা করে জীবনযাপনের, আপনার জীবনকে প্রলম্বিত করার ওষুধ এখন আবিষ্কার হয়েছে সারা পৃথিবীতে।
ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এইডস রোগ সম্পর্কে আপনি অনেক তথ্য দিলেন সেজন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় বিভিন্ন সমাজে নারীর প্রতি বৈষম্য ও নিরসনের উপায়। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন। এবারে বিজ্ঞান জগৎ। আমাদের ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন তাহিদুল ইসলাম এবং সেলিম হোসেন।
নরম মাটির কোর্টে টেনিস খেলার সময় একটি শট ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে স্লাইডিং বা পিছলে চলা একটি সাধারণ অভ্যাস, কিন্তু পরবর্তীতে খেলোয়াড়রা তা ঘাস এবং শক্ত কোর্টেও ব্যবহার করা শুরু করে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন, দৌড়ানোর চেয়ে পিছলে চললে খেলোয়াড়রা দ্রুত দিক পরিবর্তন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞানী ড্যানিয়েল ইউরো বলেন,
দ্য স্পিড অফ দ্য গেম হ্যাজ ইনক্রিজ আ লট বিকজ দ্য প্লেয়ার্স আর সার্ভিং ফাস্টার দ্যান ইয়ার্স বিফোর।
টেনিস খেলায় গতি অনেক বেড়েছে, কারণ খেলোয়াড়রা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি গতিতে সার্ভ করছে। এটি টেনিস খেলার ব্যাটের উপাদান অথবা স্ট্রিংয়ের কারণে হতে পারে, কিন্তু আমি মনে করি খেলোয়াড়দের প্রথমেই প্রয়োজন দ্রুত বলের কাছে পৌঁছানো।
সম্ভবত অল্প কয়েকজন শীর্ষ খেলোয়াড়ই পিছলে চলার কৌশলে পটু। কার্যকরভাবে পিছলে চলার জন্য খেলোয়াড়দের জুতাকে অবশ্যই টেনিস কোর্টের উপরিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং বিজ্ঞান সেখানেই কাজে আসে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যানিয়েল ইউরা বলেন,
আই থিঙ্ক ইট উইল বিকাম মোর লাইক ফর্মুলা 1 রেস প্রবাবলি।
আমি মনে করি সম্ভবত এটি অনেকটা ফর্মুলা 1 রেসের মতো হতে যাচ্ছে, যা আবহাওয়া এবং মাঠের উপরিভাগের অবস্থার উপর নির্ভরশীল।
জুতা ও মাঠের উপরিভাগের সবচেয়ে ভালো সামঞ্জস্যতার কথা বিবেচনায় রেখে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক বিশেষ ধরনের যান্ত্রিক কৌশল তৈরি করেছেন, যা পিছলে চলার জন্য জুতার তলা কেমন হবে তা পরিমাপ করতে পারে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাট ক্যারি বলেন,
In order to do that we need to understand the number of parameters including
এটি করতে আমাদের স্থিতি মাপের সংখ্যা বোঝা প্রয়োজন, যার মধ্যে রয়েছে জুতা কিভাবে পরিবর্তিত হয়, খেলার সময় জুতার উপকরণগুলো কিভাবে প্রভাবিত হয়, টেনিস কোর্টের উপাদানগুলো কিভাবে প্রভাবিত হয়, তাপমাত্রার মতো অন্যান্য বিষয়গুলো, এবং খেলোয়াড়ের যথাযথ ওজন, কিভাবে তারা পিছলে চলছে অথবা কোর্টে কিভাবে চলাফেরা করছে।
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে সঙ্গে নিয়ে এই গবেষণা করা হয়। এর ফলে টেনিস খেলার জুতা ও কোর্টের উপরিভাগে ভিন্ন উপকরণ ব্যবহার করা হতে পারে, যা বস্তুত আরও দ্রুত গতির এবং উত্তেজনাপূর্ণ টেনিস খেলা আমাদের উপহার দেবে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
শুরু করছি বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে। বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে।
মঙ্গলবার রাত 8টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। নাশকতার 3 মামলায় গত 24 নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। ওই একই মামলায় এর আগেও তিনি প্রায় 6 মাস কারাগারে ছিলেন। এরপরে আপিল বিভাগ তার জামিন মঞ্জুর করেছিল। এই জামিন শেষে তিনি আবার হাজিরা দিলে এই দফায় তাকে পুনরায় জেলে পাঠানো হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত 24 জন গুলিতে নিহত হয়েছেন, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ক্ষমতায় আসবার পর থেকে নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে গরু পাচার সম্পর্কে কঠোর মনোভাব নিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, গরু পাচার 70% কমিয়ে ফেলা গিয়েছে। পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে এবছর অক্টোবর পর্যন্ত 24 জন পাচারকারী গুলিতে নিহত হয়েছে। পুরো 2014 সংখ্যাটা ছিল 10 মাত্র। কয়েকদিন আগে ঢাকায় স্বরাষ্ট্র সচিব পর্যায়ে দুই দেশের বৈঠকে বাংলাদেশ অভিযোগ তোলে, আগ্নেয়াস্ত্র ছাড়াই কিন্তু সীমান্তে টহলদারির কথা হয়েছিল অতীতে। ভারতের বক্তব্য, মানমুখী পাচারকারীদের হাত থেকে আত্মরক্ষার প্রয়োজনেই গুলি চলছে। তবে সীমান্তরক্ষী বাহিনীর কঠোর মনোভাব দেখে পাচারকারীরা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সরকারি নথি অনুসারে এবছর জুলাই পর্যন্ত পাচার হয়েছে মাত্র 4.5 লক্ষ গরু। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ প্যারিসে জলবায়ু শীর্ষ সম্মেলনের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক উদ্যোগে যুক্তরাষ্ট্রের 73টি ব্যবসা প্রতিষ্ঠানের সমর্থন প্রদানের দায়বদ্ধতার কথা ঘোষণা করা হয়েছে। দায়বদ্ধতার ওই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে গ্যাস উদ্গীরণ 50% মাত্রা পর্যন্ত হ্রাস করা, পানির ব্যবহার 80% পর্যন্ত কমিয়ে ফেলা এবং শতভাগই নবায়নযোগ্য জ্বালানি ক্রয়ের কথা। রাশিয়ার জঙ্গি জেট বিমান তুরস্কের আঘাতে ভূপাতিত হওয়ায় যে টানটান উত্তেজনা পরিস্থিতির উদ্ভব ঘটে, তারই সপ্তাহখানেক বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন দেশ দুটির মধ্যেকার পরস্পর বিরোধী মনোভাবে হ্রাস টানার আহ্বান জানিয়েছেন এবং সিরিয়া সংঘাতে এককাট্টা অবস্থান কায়েমের ডাক দিয়েছেন। তিনি বললেন, আমাদের সবারই অভিন্ন শত্রু ওই আইসিল, এবং ওই হুমকি পানি যেন নজর যায়, সিরিয়া একটা কিছু রাজনৈতিক নিষ্পত্তি যেন হয়, সেটাই আমি নিশ্চিত করতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আজকের দিনটিকে বিশ্ব এইডস দিবস রূপে চিহ্নিত করছে। আজ মঙ্গলবারের এ দিনটিতে বিশ্বে এইডস সংক্রমণ নিয়ে জীবন অতিবাহিত করছেন যারা, তাদের সকলের জন্য যথোপযুক্ত অ্যান্ট্রাই রেট্রোভাইরাল এইডস চিকিৎসা সম্প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বুর্কিনা ফাসোর সাবেক প্রধানমন্ত্রী রোখ মার্ক ক্রিশ্চিয়ান কবোরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। মোট ভোটের অর্ধেকই পেয়েছেন তিনি এবং এভাবেই তিনি পশ্চিম আফ্রিকি দেশটির নতুন প্রেসিডেন্ট হলেন, কয়েক দশকের ভেতর এই প্রথম। ইন্দোনেশিয়ার সন্ধানী কর্মীরা বলছেন, এয়ার এশিয়ার যে জেট যাত্রী বিমানটি গেল ডিসেম্বরে জাভা সাগরবক্ষে বিধ্বস্ত হয়েছিল, সেটা ঘটেছিল ত্রুটিযুক্ত যান্ত্রিক কারণে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.